আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সূরা তাওবার তাফসীর শুনেছি গত সপ্তাহে 80 নম্বর আয়াতে থেমেছিলাম, আজকে 81 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আপনারা জানেন এই ঘটনা প্রবাহ যে উপলক্ষে সূরা তাওবার এই আয়াতগুলো নাজিল হয়েছে, কোন যুদ্ধ উপলক্ষে? তাবুকের যুদ্ধ। বিশেষ করে তাবুক যুদ্ধ কিভাবে হয়েছিল, কখন হয়েছিল তা একটু পরে আমরা আসছি। খুব গরমকালে কঠিন সময়ে যখন কেবল খেজুর পাড়ার টাইম হয়েছে, খেজুর পাকার মৌসুম আসছে, আর সময় মতো খেজুর না পারলে খেজুরগুলো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সারা বছরের মদিনাবাসীদের ফসল কোনটা? এই খেজুর। আর এই সময় এই খেজুরকে কোরবানি করে তবুকের যুদ্ধে যাইতে হবে, দুই এক মাস লেগে যেতে পারে যাওয়া আসা সব মিলে। তাহলে সারা বছরের অপেক্ষার ফসলের উপরে এই এত বিরাট এক কোরবানির প্রশ্ন আসছে। এরপর একদম সামার, সৌদি আরবে বা আরব দেশে এই সময় পিক সামারে, গ্রীষ্মের একদম মূল সময় কি পরিমাণ গরম পড়ে, এমন পরীক্ষা আল্লাহ তাআলা সাহাবীদের নিয়েছেন যে ওই সময়ে তবুকের যুদ্ধে যেতে হবে রোমান সম্রাটের মোকাবিলা করার জন্য, তার বাহিনী আসছে। তো সেখানে তো অনেকে বিভিন্ন ওজর দিয়েছে, আর মুমিনরা সেখানে গিয়েছেন, মুনাফিকরা সেখানে কি করেছে, এগুলো বিস্তারিত আলোচনা আসছে। তো যারা মুমিন তারা তো ওনার সঙ্গে গিয়েছেন, যারা মুমিন নয় তারা বিভিন্ন ওজর অজুহাত দেখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পারমিশন নিয়ে, আমার এমুক ওজর, আমার স্ত্রী খুবই অসুস্থ, আমার এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু, তো তিনি যে এই সমস্যা মিথ্যা ওজর দিলেও তিনি কবুল করেছেন। কারণ মিথ্যা ওজর যারা দেয় এরা কি ভালো মুসলিম না মুনাফিক? মুনাফিক। এখন মুনাফিকরা ওনার দলে থাকলে ওনার লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি, এই বলা মুসিবত ওখানে ষড়যন্ত্র করবে, তারপরেও কিছু মুনাফিক ঢুকে গেছে। যাই হোক, সেগুলো তো মনে আছে। আপনাদের আব্দুর রহমান উবাই তবুকে যুদ্ধে আসার পরে রাত্রে বেলা ওনাকে অতর্কিত আক্রমণ করে হত্যা করার ডিসিশনও তারা নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করে ফেলেছেন। মনে আছে তো গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে তাফসীরে। এখন যারা বিভিন্ন ওজর দিয়ে ছুটি পেয়ে গেছে তারা খুব খুশি, বলে যে আমরা এত একটা নিরাপদ অবস্থায় আছি এই গরমের মধ্যে, আর রোমান সম্রাট বাহিনীর মোকাবিলা করা কি যেই সেই কথা নাকি? আগে তো আরবদের মোকাবিলা করেছে, শুধু এত বড় সুশিক্ষিত প্রশিক্ষিত অস্ত্রে সজ্জিত বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে যাওয়া, মদিনা লোকেরা মরুভূমিতে থাকে, তাদের কি প্রস্তুতি আছে খামাকা মৃত্যু মুখে নিজেদের কি অবস্থান নেওয়া? তো আমরা না গিয়া ওজোর টোজোর জোগাড় করে ভালোই করেছি। ফারে হাল মুখাল্লাফুন বি মাকাদিহিম, যারা পেছনে পেছনে থেকে গিয়েছে ওজোর দিয়ে উসিলা তৈরি করে, এরা খুব খুশি যে তারা বসে থেকেছে রসুল্লাহ সাল্লাহ সঙ্গে যায়নি, খেলাফা রাসুলিল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যায়নি, বরং তো মদিনায় আরামসে বসে আছে। তারা খুব খুশি হয়ে গেল এইরকম ওজোর দিয়ে যে যেতে হয়নি, খুব ফুর্তি করছে। আর তারা অত্যন্ত অপছন্দ করেছিল নিজের জান মালকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করার জন্য যাবে, এই কাজে তারা যাবে না। খুব পেছনে থেকে খুব ভালো কাজ করেছে, খুব খুশি, খুব নিরাপত্তায় আছে, এইরকম তাদের খুশি খুশি ভাব। তারা বলল এই গরমের মধ্যে তোমরা যাইও না, মাথা খারাপ নাকি, এত গরমে মানুষ যুদ্ধ করতে যায়? আপনি বলে দিন যে জাহান্নামের আগুন অনেক বেশি গরম এই দুনিয়ার গরম থেকে। কত বেশি গরম? সুবহানাল্লাহ, কত কোটি গুণ বেশি গরম। লাউকানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো সেটা। আর তারা এখানে যারা রয়ে গেছে খুব ফুর্তি করছে, আর নিজেরা গল্প গুজব আড্ডা দিয়ে খুব মজা করছে, দেখো এই বেকুবরা গেছে, যারা গিয়েছে সবগুলো বেকুব, সবগুলো মরবে, গরমে মরবে, যুদ্ধের মধ্যেও মরবে, ফসলও হারাবে, সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা কত বুদ্ধিমান, কত জ্ঞানী, আমরা মোটামুটি থাকার ব্যবস্থা করে ফেলেছি, এগুলো বলে আর তাদের আড্ডার আসর জমায়, হাসি ঠাট্টা করে, মুসলমানদেরকে নিয়ে বিদ্রুপ করে, আসর জমিয়েছে। তো আল্লাহ তাআলা তাদের উপলক্ষে বলছেন তারা যদি জানতো মমিনগণ, কেউ যদি সত্যিকার মমিন হয় তাহলে তার উচিত হাসবে কম, কাঁদবে বেশি আল্লাহর কাছে, কম হাসবে বেশি কাঁদবে, কিন্তু তারা কি করে, হাসে বেশি, আল্লাহর ভয়ে কান্নার খবর তাদের নেই। তারা হাসাহাসি করে, তারা জানে না তারা যে অপকর্ম করেছে বিভিন্ন ওজর উসিলা দিয়ে, এই যুদ্ধের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে এত বড় ফজিলতকে মিস করেছে, আর মুনাফিকের আচরণ করেছে, মিথ্যা কথা বলে মিথ্যা ওজর দিয়েছে, এগুলোর শাস্তি আল্লাহর কাছে কি হবে তারা কি জানে? তো আল্লাহর কাছে এখানে শুধু তাদের জন্য মেসেজ নয়, যারা যেখানে আছে মুসলমানরা তাদের জীবনে কিছু হাসি খুশি তো থাকবে, একেবারে হাসা আল্লাহ নিষেধ করে দেননি, বরং একজন দিনই ভাইকে দেখে, মুসলিম ভাইকে দেখে, আপনার আত্মীয়কে দেখে, আপনার বন্ধুকে দেখে আপনি যদি একটু মুস্কি হাসি দিয়ে ওয়েলকাম করেন, তাবাসসুম কাফি ওয়াজহে আখিকা সাদাকা, তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে তাকে ওয়েলকাম করতে গিয়ে তোমার মুখে মুস্কি হাসি আসলে এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় জিনিস, এটা আল্লাহ তাআলা তোমাকে সদকা সওয়াব দান করবেন। কিন্তু এই যে হাসির আসর বসানো, বিভিন্ন গল্প গুজব চুটকি এগুলো বলতে বলতে এক দুই এক ঘন্টা বিভিন্ন প্রোগ্রামে লোকেরা কাটায়, এত বেশি হাসাহাসি করা, এত বেশি ফান করা, যেগুলোর মধ্যে বেশি হাসির মানে একেবারে রোল পড়ে যায়, এইরকম হাসির অনুষ্ঠান পাঠ হওয়া, অংশগ্রহণ করা, দেখা, অর্গানাইজ করা, আয়োজন করা, এগুলোর মধ্যে লোকদেরকে হাসানোর জন্য অনেক চুটকি বলতে থাকা, এগুলো কিন্তু ভালো না। ভালো নাকি এগুলো? ভালো না, বেশি হাসা ভালো না। একজন মোমেন প্রয়োজন মতো কিছু হাসবে, কিন্তু তার বেশি হবে মুস্কি হাসি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত হাসি দিলেও একদম হা হা করে হাসতেন না, অল্প কটা দাঁত একটু বের হইতো, পুরো দাঁত বের করে এরকম করে যে হা হা করে হাসে লোকেরা, এটা কিন্তু ভালো না, কন্ট্রোল করা দরকার, কাঁদতে হয় বেশি। তো তার আগে আমি শুরুতে আজকে শুধু আউযুবিল্লাহ পড়েছি, বিসমিল্লাহ পড়ি নাই, আপনার অনেকে মনে দেখেন কি বার একটা মিস্টেক করে ফেললো, ওইটার ব্যাখ্যা করে দিই। তো বলবো আবার ইমাম সাহেব তো সব কিছুর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ শুরুতে বলেছিলেন, যখন কোরআন শরীফ পড়তে আসো, ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন শরীফ পড়তে আসলে হুকুম করেছেন আউযুবিল্লাহ পড়বা, কিন্তু বিসমিল্লার কথা তিনি বলেন নাই। আর বিসমিল্লার কথা আছে কোন জায়গায়? সুরার শুরুতে, সুরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে, তাই না? আপনি যখন নামাজ পড়েন সুরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ লাগবে নাকি লাগবে না? এক রাকাতে লাগবে না, সব রাকাতে লাগবে? সব রাকাতে লাগবে। এরপরে যদি অন্য আয়াতে কোন সুরা শুরুতে পড়েন, কুল আইয়ুহাল কাফিরুন পড়লেন, তাহলে বিসমিল্লাহ লাগবে কিনা? লাগবে না, যে কোনো সুরার শুরুতে বিসমিল্লাহ লাগবে। আম্মা ইয়াতাসআলুন পড়তেছেন তার আগেও বিসমিল্লাহ লাগবে। এখন কেউ যদি পড়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম কোন রাকাতে এটা পড়ে, বিসমিল্লাহ লাগবে? না বললে হবে না, লাগবে না, ওখানে পড়ার নিয়ম নাই, পড়লে সুন্নতের খেলাফ হবে নামাজের ভিতরে। নামাজের ভিতরে কোন সুরার মাঝখান দিয়ে শেষের অংশ তেলাওয়াত করলে ওই জায়গায় বিসমিল্লাহ লাগবে না, পড়বেন না, পড়া সুন্নতের খেলাফ হবে। কিন্তু সুরার শুরুতে হলে পড়তে হবে, এবং সুন্নত যেমন সেটা সুন্নতেরও বেশি। এটা এগুলো নামাজের ভিতরে। নামাজের বাইরে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি সুরার শুরুতে হয় তাহলে বিসমিল্লাহ লাগবে, লাগবে, তার আগে কি লাগবে? আউযুবিল্লাহ মাস্ট, বিসমিল্লাহও লাগবে প্রত্যেক সুরার শুরুতে। কিন্তু যদি আপনি কোনো জায়গায় তেলাওয়াত করেন, যেমন আমি তেলাওয়াত করলাম, এটা এটা সুরার মাঝখানে ছিল না শুরুতে ছিল? মাঝখানে ছিল, এখানে বিসমিল্লার প্রয়োজন নাই, এখানে কোনটার প্রয়োজন? আউযুবিল্লাহ। তাহলে কিন্তু বিসমিল্লাহ পড়া যাবে কিনা? পড়া যাবে, কেউ পড়তে চাইলে আপত্তি নাই, নামাজের ভিতরে মাঝখানে পড়লে পড়া যাবে না, নামাজের বাইরে পড়া যাবে, না পড়লেও কোনো অসুবিধা নাই, পড়তে হবে এমন কিছু নাই, কিন্তু পড়া যাবে। বুঝে আসছে? আরব দেশে আপনি গেলে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন তারা যখন তেলাওয়াত করে, সুরা শুরুতে হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়ে, আর যখন সুরার মাঝখানে পড়ে তারা শুধু আউযুবিল্লাহ পড়ে সরাসরি ঢুকে যায়, তারা বিসমিল্লাহ সাধারণত পড়ে না, কারণ এটা কোনো হুকুম কোনো দলিল সরাসরি পাওয়া যায় না। আর আমাদের দেশে কি করে, কোন কোন জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়ে, আর অনেক সময় দেখা যায় আউযুবিল্লাহকে এত জরুরি মনে করে না, বিসমিল্লাহকে বেশি জরুরি মনে করে তেলাওয়াতের মধ্যে, বুঝতে পারছেন কিনা, একটু উল্টা হয়ে গেছে। আউযুবিল্লাহর গুরুত্ব বেশি সুরার মাঝখানে হয়ে গেলে, বিসমিল্লাহর গুরুত্ব অনেক হালকা, পড়লেও ভালো না পড়লেও কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু আউযুবিল্লাহ কোনো অবস্থাতেই সুরার শুরুতে হোক মাঝখানে হোক পড়তেই হবে যখন আপনি কোনো তেলাওয়াত করতেছেন। ওকে, আর নামাজের ভিতরে যখন নিয়ত করেন আউযুবিল্লাহ মাত্র একবার লাগবে, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পরে সুবহানাকা পড়লেন, তারপরে শুধু আউযুবিল্লাহ একবার লাগবে, এরপরে বিসমিল্লাহ কয়েকবার লাগতে পারে, আর কোন রাকাতে এই তাকবীরের ভিতরে এই নিয়তের ভিতরে এই কয় রাকাতে আর লাগবে না। আবার যখন সুন্নতে নিয়ত করলেন তখন আবার সুবহানাকা পরে আবার আউযুবিল্লাহ লাগবে, আর দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে লাগবে না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আবিল্লাহি তাওফিক। ওকে, আমরা আসি যে এই যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি বলে দেন দুনিয়ার গরম থেকে জাহান্নামের গরম অনেক বেশি, কত বেশি? কোন কোন হাদিসে এসেছে 70 গুণ, কোন কোন হাদিসে এসেছে তার চেয়ে আরো অনেক বেশি। একটি হাদিসে এসেছে, ওকে, ইন্না নারাকুম হাদিহি জুজউ মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, এই যে তোমাদের আগুন আছে দুনিয়ার মধ্যে জ্বালাও, এই আগুনটাকে কি করা হয়েছে, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। অদূরে বা ফিল বাহরে মাররাতাইন, এটাকে আবার সাগরের মধ্যে দুইবার চুবানো হয়েছে। ওয়ালাউলা যালিকা মা জাআল আল্লাহু ফিহা মানফাআতুন লিআহাদ, এরকম না করা হলে, যদি ওই অরিজিনাল আগুন দিয়ে দেওয়া হতো তাহলে দুনিয়ার মধ্যে আগুন দিয়ে কারো কোনো বেনিফিট পাকশাক কথা দূরের কথা, সব জ্বলে পুড়ে শেষ হয়ে যেত, আগুনের কাছে কিছু মানুষও যেতে পারতো না, ভাত তরকারিও যেতে পারতো না। এটা অন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আওকাদাল্লাহু আলা নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, 1000 বছর জাহান্নামকে তৈরি করে এই জাহান্নামের আগুন জ্বলতে থাকলো 1000 বছর, জ্বলতে জ্বলতে আগুনটা একেবারে লাল হয়ে গেল। দুনিয়ার মধ্যে আগুন যখন খুব জোরে সোরে জ্বলে লাল হয়ে যায়, এরকম লাল হলো। সুম্মা আওকাদা আলাইহি আলফা সানাতিন হাত্তা ইবয়াদ্দাত, এরপরে যখন আরো 1000 বছর চালানো হলো তখন লালিমা চলে গিয়ে আগুনটা আরো সাদার মতো হয়ে গেল, হালকা রং, হ্যাঁ, রংটা তখন এত লাল না, লালের থেকে সাদার আগুনের তেজ অনেক বেশি। এরপরে যখন আরো 1000 বছর চালালেন তারপরে হাত্তা ইসওয়াদ্দাত, তখন আগুন কালো হয়ে গেল রং, জ্বলতে জ্বলতে আরো পাকাপোক্ত হতে হতে আগুনের রং হয়ে গেছে কালো। ফাহিয়া সাউদাউন কাল্লাইলিল মুজলিম, এমন কালো অন্ধকার রাতের মতো জাহান্নামের আগুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই জাহান্নামের আগুন থেকে শুধু মুনাফিকদেরকে সতর্ক করা হচ্ছে না, সবাইকে সতর্ক করা হচ্ছে। এখন আপনি গরমকালে যদি কেউ গরমের দেশে বসবাস করেন, আপনারা যারা সৌদি আরবে চাকরি বাকরি করেছেন বা এরকম আরব দেশে গিয়েছেন, এমনকি মক্কা মদিনা গিয়েও দেখা যায় যে এত গরম, যারা গ্রামে থাকে শহরে থাকে হেঁটে মসজিদে যাইতে তো অনেক গরম লাগে। এখন কেউ যদি অলসতা বসত ঘরে নামাজ পড়ে ফেলে গরমের কারণে, ঠিক হবে না, মনে করতে হবে যে জাহান্নামের আগুন তো তার চেয়েও আরো গরম, কাজে আমি যাই। এই জন্য আপনার যে কোনো দিনই কাজে পেছনে থাকা যাবে না গরমের উসিলা দিয়ে, রাইট। এরপরে মানুষকে যে কাঁদতে হবে, কাঁদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নসিহত করেছেন। একটি হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আদ-দুনিয়া কালিল, হে মানুষ, দুনিয়াটা অত্যন্ত ক্ষুদ্র এবং ছোট। দুনিয়া যেমন আমাদের হায়াত ছোট, দুনিয়া ইটসেলফই একদিন ধ্বংস হয়ে যাবে, আখেরাতের তুলনায় ধ্বংস হওয়া দুনিয়াটাও ছোট, দুনিয়ার হায়াতও ছোট, দুনিয়ার সম্পদের পরিমাণ আরাম আয়েস বাড়ি ঘরের সাজ সজ্জা সবকিছুই কি অত্যন্ত সীমিত জান্নাতের তুলনায়, আখেরাতের তুলনায়। কাজেই ফালিয়াদ হাকু ফিহা মা শাউ, দুনিয়ার মধ্যে হাসা হাসি অট্ট হাসি এই ফুর্তির দিকে যদ্দূর মানুষ কম যায় ততই ভালো, যারা বেশি বেশি যায় বেশি বেশি হাসা হাসি করে আনন্দ ফুর্তির মধ্যে ডুবে থাকতে চায়, ফাইদান কাতাতি দুনিয়া ওয়া সারু ইলা আল্লাহ আযজা ওয়া জাল, এইরকম লোকগুলা যখন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যাবে, হাসতে হাসতে খালি হাসলোই দুনিয়ার মধ্যে, আল্লাহর কাছে দাঁড়িয়ে কান্দল না কোনোদিন, এরা যখন আল্লাহর কাছে যাবে মৃত্যুর পরে কি হবে, ইস্তানাফু বুকাআন লা ইয়ানকাতু আবাদান, তখন তারা এমন কান্নাকাটি করতে হবে যে কান্না তাদের কোনো দিন থামবে না, কোনো দিন থামবে না, কান্দতেই হবে। আর একটি হাদিসে এসেছে কিরকম কান্দবে জাহান্নামের লোকেরা, সে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইহুন নাস ইবকু, এই লোকেরা কান্দো বেশি, আল্লাহর কাছে কান্নাকাটি করো, গুনাহ মাফ চাও, তওবা করো, ফা ইন লাম তাবকু ফাতাবাকু, তোমাদের যদি কান্না আসে না, কেউ কেউ বলে যে আমি কানতে চেষ্টা করি কিন্তু কানতে পারি না, এরকম কথা মাঝে মাঝে শুনতে পাওয়া যায়, কিছু লোকে বলে আমি কানতে পারি না, তো চোখে পানি আসে না, আমি চেষ্টা করি আমার চোখে পানি আসে না কি করি, তখন তিনি তাদেরকে বললেন ফাতাবাকু, তাহলে তোমরা কান্নার ভান করো, চেষ্টা করো, রিহার্সেল দাও, প্রচেষ্টা চালাও, নিজেকে ফোর্স করো, কান্নার ভান করো। ওকে, কারণ হচ্ছে আজকে যদি না কান্দো আল্লাহর কাছে, তোমাকে কালকে জাহান্নামে গিয়ে কান্দতে হবে, আল্লাহ মাফ করুন। জাহান্নামের কান্না কেমন হবে জানো, ফা ইন্না আহলান নারি ইয়াবকুন হাতা তাসিলা দুমুউহুম ফি উজুহিহিম, জাহান্নামের লোকেরা এমন কান্নাকাটি করবে যে কান্না করতে করতে তাদের চোখের অশ্রু চোখের পানি সব শেষ হয়ে যাবে। ওকে, এবং এই কন্টিনিউয়াসলি আসতে থাকবে, এবং এটা আসতে আসতে যদি সারা দিন রাত কেউ কাঁদে তাহলে কি হবে, চেহারার মধ্যে দাগ পড়বে, ঘা হয়ে যাবে, ঘা হয়ে যাবে এরকম, কারণ তারা কন্টিনিউয়াসলি শত শত বছর হাজার হাজার বছর থেকে কাঁদবে জাহান্নামে। কান্নাহা জাদাওয়েল, কাঁদতে কাঁদতে এমন হবে মনে হয় যেন এগুলো খাল বা নদী নালার মতো হয়ে গেছে, এত ডিপ এবং গভীর। হাত্তা তানকাতে আদুমু, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তাদের মনে হয় যেন চোখের পানিও শেষ হয়ে গেল, ফাতাসিলু দিমাউ, এবং এই তারপরে চোখের পানি শেষ হয়ে গেলে কি আসে চোখ দিয়ে, রক্ত আসতে থাকবে, রক্ত আসতে আসতে যখন এই কন্টিনিউসলি আসবে, ফাতাকরা হলো আয়ুন, চোখ গুলো থেকে তখন এই সময় পুজ টুজ পড়ে এগুলো সব এরকম ঘায়ের মতো হয়ে যাবে, ঘাটা খুব ডিপ হয়ে যাবে। ফালো আন্না সুফুনান উজজিয়াত ফিহা লাজারাত, এমন কি এই এত ঘা হয়ে যে নালার মতো হবে নদীর মতো হবে, এখান থেকে কেউ নৌকা চালাইতে দিলেও পারবে, এটা কেমন কথা, মুখের উপরে কতটুকুন আর এই খালের মতো হইতে পারে, এখানে আবার নৌকা চলবে কি আপনি চালাইতে চাইলে, এটা শুনতে তো অদ্ভুত লাগে তাই না। তো জাহান্নামের লোকদের সাইজ কদ্দূর হবে, বিশাল সাইজ হবে, কারণ বড় বিশাল সাইজ হলে ওদেরকে জ্বালাইতে সুবিধা, যত বেশি বড় তত বেশি আগুনে বেশি করে জ্বলবে, তো সাইজ যদি বড়, হাত পা চোখ মুখ এরকম চেহারা গাল সবকিছু কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, সেখানে যে ঘা হবে ঘাও অনেক বড় হবে, মনে হয় যেন একটা খালের মতো হয়ে গেছে, আর সেখানে দিয়ে নৌকাও চলবে। আলিয়াজুবিল্লাহ, আল্লাহুম্মা আজিনা মিনান নার, জাহান্নামের লোকদেরকে আল্লাহ তাআলা অনেক বড় সাইজ দিয়ে তৈরি করবেন, যাতে করে তাদেরকে আগুনে বেশি করে জ্বালানো যায়। তো এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে সতর্ক করলেন যে তাদের কি পরিণতি হতে পারে, তারা খুব খুশি হয়ে বাড়িতে ফুর্তি করছে আর কি, জাহান্নামের আগুন তাদের জন্য তারা নিশ্চিত করছে। তাদের ব্যাপারে আরো শাস্তির কথা আছে, শাস্তির কথা পরে আয়াতে, ফাইর রাজাকাল্লাহু ইলা তাইফাতিম মিনহুম ফাস্তাযানুকা লিল খুরুজ ফাকুলনা তাখরুজু মাইয়া আবাদা, যখন আপনি আল্লাহ তাআলা যদি আপনাকে ফেরত নিয়ে আসে হে নবী, যারা তারা পারমিশন চেয়েছে তাদের সঙ্গে যদি আপনার আবার দেখা হয় ওই লোকগুলো ওই দলকে আপনি বলবেন কি, যারা ফাস্তাযানুকাল খুরুজ, ওকে, এবং যারা আপনাকে এভাবে পারমিশন চেয়েছে তাদেরকে আপনি বলে দিবেন লান তাখরুজু মাইয়া আবাদা, আর কোনোদিন তোমরা আমার সঙ্গে কোনো যুদ্ধ জিহাদে যাওয়ার পারমিশন তোমাদের নাই, তোমরা কোনোদিন আমার সঙ্গে জয়েন করবো না, এই মুনাফিকদের নিয়ে আমি যাব না। ওয়ালান তুকাতিলু মাইয়া আদুয়া, আমার সঙ্গে কোনো দুশ্মনের লড়াই হয়ে গেলে, যুদ্ধ হয়ে গেলে সেখানে তোমরা আমার বাহিনীতে আর কোনোদিন যোগ দিতে পারবে না, তোমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ফরমান নাজিল হয়ে গেছে, এই মুনাফিকদের আপনার দলে আর কোনোদিন জায়গা দেবেন না। ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আউয়ালা মাররা, তোমরা প্রথমেই যখন এভাবে নিজেরা পেছনে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছ, এটাকে ব্যাপারে তোমরা খুব খুশি হয়ে গেছ, তোমাদেরকে আল্লাহ মাহরুম করে দিয়েছেন এরকম দিনের জন্য লড়াই করে যে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার সুযোগ তোমাদের জন্য ক্লোজ করা হয়ে গেল, তোমাদের সে চান্স আর দেওয়া হবে না। ফাকউদু মাল খালিফিন, আর তোমরা এখন যারা পেছনে বসে থাকে, পেছনে থেকে যায় তাদের কাতারেই বসো, বসে থাকো, তোমরা সামনের কাতারে জানে ওরা লোকদের সামনে যেও না। মোমেন তো সবসময় আগে আগে থাকবে যে কোনো নেক কাজে, তাই না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মোমেনদের জন্য কি যে আল্লাহ আমাদেরকে এমন সন্তান সন্ততি স্ত্রী পরিবার স্বামী দান করেন যারা কি হবে, যারা সবসময় নেক কাজে আগে আগে থাকবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, আমাদের মোত্তাকিদের ইমাম বাড়ে, ইমাম মানে সবাই ইমাম হয়ে গেলে মুসলিম পাবেন কই, মানে সবাই ইমাম হওয়া ওই ইমাম না, ইমাম আমাম থেকে, আমাম অর্থ কি সামনে থাকে, এই যে ইমামকে কেন ইমাম বলা হয়, তিনি সবার সামনে থাকেন, তো আমাদেরকে সামনের কাতারে রাখে, নামাজ পড়তে গেলেও আমি যেন সামনের কাতারে জায়গা পাই, দিনই কাজে যেন সবার আগে যেতে পারি, দান করার কাজে যেন সবার আগে যেতে পারি, ইসলাম শিখার কাজে, শিখানোর কাজে যেন আমি সবসময় আগে আগে থাকি, সেই সেটা হচ্ছে ভালো লক্ষণ, ভালো মুমিনের লক্ষণ। আর যে পেছনে পেছনে থাকে এটা ভালো লক্ষণ না। এই জন্য অনেকেই প্রথমে এসেও নামাজের মধ্যে দেখবেন সামনের কাতারে থাকে না, পিছনে হেলান দিয়ে বসে থাকতে খুব মজা লাগে ওখানে আছে। কিছু কিছু ভাই এখন কষ্ট পাবেন, আমি বলি মজলিসের মধ্যে যত সামনে আসবেন সওয়াবের পরিমাণ তত বাড়বে, যত পিছনে বসে থাকবেন সবের পরিমাণ তত কমবে। কিন্তু শুধু না আমাদের ক্ষেত্রে না, মজলিসের ক্ষেত্রেও তাই, দিনী মজলিসের ক্ষেত্রেও তাই, খায়র ও বরকতের দিক থেকেও আপনি অনেক বেশি পাবেন। ওকে, তো এটা একটা জাহান্নাল মুত্তাকিনা ইমামা, সব কিছুর জন্য এটা আসে যে আমাদেরকে দিনের কাজে সামনে রাখেন, যে কাজই হোক সেটা। এখন সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে লড়াই করার বিষয় ছিল, নামাজের বিষয় ছিল, দিনী কাজে কোরবানি করার বিষয় ছিল, সব কিছু বিষয়। আর তাদেরকে এরা যারা ওজোর দিয়ে ওনার সঙ্গে গেল না তবুকের দিকে, তাদেরকে আর সামনের দিকে আল্লাহ তালা ভালো কোনো কাজে আর সুযোগ দেবেন না, ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন তাদের দরজা। এখান থেকে একটা প্রিন্সিপাল পাওয়া যায়, মুফাসসির কেরাম ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আন্না সাওয়াব আল হাসানাত আল হাসানাতু বাদাহা, ওকে, ও ফা ইন্না জাযা আল সাইয়্যাতি সাইয়্যাতু বাদাহা কামা আন্না সওয়াব আল হাসানাতি আল হাসানাতু বাদাহা। যে ব্যক্তি গুনাহ করে বেশি করে, একটি গুনাহ তাকে এই গুনার শাস্তি হচ্ছে দুনিয়াতে, তাকে আরো গুনার দিকে আল্লাহ ঠেলে দিবেন তওবা না করলে, এক গুনার মধ্যেই থাকবে না, আরো গুনার মধ্যে নিয়ে আসবে। এবং এরকম দেখা যায় যখন লোকেরা এই ইয়েতে গেল, কোনো সময় মদ খেল, মদ খায়, তখন তাকে আবার মদ তাকে জেনার দিকে টেনে নিয়ে যায়, আবার তাকে দেখা যায় আবার জুয়ার দিকে নিয়ে যায়, এই একটা আরেকটা দিকে টেনে নিয়ে যায়, এক গুণা আরেক গুণাকে ডেকে নিয়ে আসে। ঠিক তেমনি যারা নেক কাজ করে, সেটা হচ্ছে নেকির কাজ একটা আরেকটা দিকে ডাকে, একটা আরেকটাকে নিয়ে আসে। আপনি ফজর জামাতে পড়েছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে কোরআন শরীফ পড়ার তৌফিক দিবেন, সময় মতো পড়েছেন, একটু সময় পেয়েছেন, যে লেটে উঠলো, দেখা যাক কোন রকমের নামাজ একটু পড়ে আবার দৌড় দিল, তার কোরআন শরীফ পড়ার সময় পেল না, দেখছেন এই যে সময় মতো সে পড়তে পেরেছে নামাজ, এটা কোরআনকে নিয়ে এসেছে। এইভাবেই যারা নেক কাজ করে আরেকটি নেক কাজের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন, আর যা একটা গুনার দিকে চলে যায় আর একটা গুনার দরজা তাদের জন্য খুলে যায়, আল্লাহ তাআলা এই জন্য এই গুনার কারণে, নাফরমানির কারণে তাদের জন্য আল্লাহ দরজা বন্ধ করে দিলেন, তারা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাথে কোনো দিকে যেতে পারবে না। এরা কিন্তু সব মুনাফেক, মুসলিম পরিচয়ধারী কিন্তু আসলে কি মুনাফেক। তাদের ব্যাপারে এখন আরেকটি আয়াত, আরো শক্ত আয়াত আসছে, 84 নম্বরে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরে। হে নবী, এরা কেউ একটা মারা গেলে এই সমস্ত মুনাফিকগণ, আপনি তাদের জন্য আর কখনো জানাজাও পড়াতে যাবেন না, তাদের কবর জিয়ারত করা, কোনো দোয়া করা খবরদার আপনি আর করতে পারবেন না, তাদের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন সেটাও করতে পারবেন না, জানাজা পড়াতে পারবেন না। কেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তারা ইসলাম কবুল করে মুসলিম হলো, অথচ ভিতরে ভিতরে তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কুফরি করল এবং তারা ফাসিক অবস্থায়, গুনাহগার অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল, তারা মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে পারল না। এদের মধ্যে অনেক মুনাফিক ছিল মদিনায় তখন, কিন্তু সবার বড় তাদ যিনি সর্দার যিনি, তিনি কে? আব্দুল ইবনে উবাই ইবনে সালুল। সেই ব্যক্তির ব্যাপারেই অধিকাংশ মুফাসসির বলেছেন এটা তাকেই আগে মিন করা হয়েছে, এবং তার সঙ্গী সাথী এরকম মুনাফিক যারা ছিল তারাও, তাদের ব্যাপারে হাদিস আমরা গত সপ্তাহে শুনেছেন, যে যখন এই আব্দুল ইবনে উবাই মারা গেল, ওনার ছেলে আসলেন আব্দুল ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলের নামও আব্দুল্লাহ, সে ভালো মুসলিম, এসে বললো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসেন না, আমার আব্বার একটু জানাতে পারেন সারা জীবনে কি করেছে আপনি জানেন। হাদিসটা আবার এসেছে, কয়েক রেওয়ায়েতে আসছে, তখন যে তাকে আপনার কাপড়টা দেন, তার দাফন করাই দিই, আপনি তার জন্য একটু দোয়া করে দেন। ওকে, যখন সে এই অনুরোধ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তাকে জানাজা পড়াইতে। এখন যেই জানাজা পড়াইতে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাপড়টা ধরে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাল তুসাল্লি আলাইহি, তুসাল্লি আলাইহি, আপনি তার উপরে তার জানাজা পড়বেন? নাহা কারব্বুকা আন তুসাল্লি আলাইহি ওয়াকাদ নাহা কারব্বুকা আন তুসাল্লি আলাইহি, যে আল্লাহ তাআলা তো আপনাকে নিষেধ করেছেন তার জন্য নামাজ না পড়তে, নামাজ পড়া তার নিষেধ করে দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা খায়্যারানিল্লাহ, আল্লাহ তাআলা পরিষ্কার নিষেধ করেন নাই তখনও, এই আয়াত নাজিল হওয়ার আগেরটা, ওই যে গত সপ্তাহে যেটা পড়েছি, যে আল্লাহ তাআলা খায়্যারানি, আমাকে ইখতিয়ার দিয়েছেন যে আপনি চাই যদি নামাজ পড়েন আর নাও পড়েন, ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম, তাদের জন্য আপনি নামাজ পড়িয়ে দোয়া করে তাদেরকে আল্লাহ মাফ করে দেখে এই দোয়া করেন আর না করেন। হ্যাঁ, যদি আপনি ইনতাস্তাগফিরুল্লাহুম সাবঈনা মাররা, আপনি 70 বারও তাদের জন্য দোয়া করলে ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না, আপনি 70 বার করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো আল্লাহ তাআলা তো আমাকে এখনো কড়া নিষেধাজ্ঞা দেন নাই, বলছেন যে আপনি করেন আর না করেন, 70 বার করলেও হবে না, তো এটা তারা তো একেবারে আল্লাহ মানা করে দেন নাই, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন আমি কি করবো নাকি করবো না। ওকে ওকে, আজিদুহু আলা সাবঈন, তো 70 বার পর্যন্ত আল্লাহ বলছেন তো আমি 70-এর উপরে যাব, যদি 71 বারও করি 73 বারও করি তাহলে তো বোঝা যায় আল্লাহ তাআলা কনসিডার করতে পারেন। তিনি বলছেন 70 বার করলেও আল্লাহ তাআলা মাফ করবেন না, মানে আল্লাহ তাআলা তো এর চেয়ে বেশি করে করার ক্ষেত্রে হয়তো বা কনসিডার করবেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা ওনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, এত কষ্ট দিয়েছেন এই লোকটি ওনাকে, এরপরেও তিনি তার জন্য দোয়া করতে, ওনার ছেলেটা খুব ভালো মুসলিম, ওই মুনাফিকের ছেলেটা, সে বেচারার কষ্ট দূর করার জন্য তারপরে আল্লাহ তাআলা যে মানা করে দেয়। ওকে, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাহু মুনাফিক, সে তো মুনাফিক, আপনি কেন তার নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নামাজ পড়ালেন যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেননি। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাত আবাদান, এই আয়াতে 84 নম্বর আয়াত, হে নবী, যা হওয়ার হয়ে গেছে, আগামীতে আপনি আর কোনো মুনাফিকের নামাজ পড়তে পারবেন না, ওয়ালা তাকুম আলা কবরি, আর তাদের কবরের পাশে গিয়ে আপনি দোয়া করতে পারবেন না। এই রেওয়ায়েতটি আরেক তরিকে আসে, এই সেম রেওয়ায়েতের মধ্যে আরেকটি এডিশনাল বিষয় আছে, সেটা কি, যে যখন আব্দুল ইবনে উবাইর ছেলে ওনাকে নিয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে গিয়েছেন। ফালামা ওয়াকাফা আলাইহি ইউনিদুসসালাহ আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানোর জন্য তখন তার লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছেন। তাহাওয়ালতু হাত্তা কুমতু ফি সাদরি, আমি ওনার সামনে এসে ওনার সিনা বরাবর দাঁড়িয়ে গেলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে এসে দাঁড়িয়ে গেলাম। ওকে, তিনি বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা আদুউল্লাহ, আল্লাহ দুশ্মনের জন্য আপনি নামাজ পড়বেন? ওকে, আলকাইল ইয়াউমা কাযা ওয়া কাযা ইউআদদু আইয়ামাহু, অমুক দিন কি মুনাফিকি করেছে, অমুক দিন আপনার ব্যাপারে কি দুশ্মনী করেছে, অমুক দিন কিভাবে উপহাস করেছে, এই অনেকগুলো আমি ওনাকে স্মরণ করিয়ে দিলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাবাসসাম, আমার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুস্কি হাসছেন, শুধু মুস্কি হাসলেন। হাতা ইদা আকসারতু আলাইহি, আমি যখন একটু অনেক বেশি ইনসিস্ট করে বলা শুরু করলাম, তারপরে তিনি বললেন আমাকে আখের আনিয়া ওমর, ওমর একটু পেছনে দাও, এখন থামো তুমি, ইনি খুইয়ের তু ফাখতার তু, আল্লাহ তালা আমাকে তো একদম নিষেধ করে দেননি, বলছেন আপনি করবেন কি করবেন না, আপনি ইউ সত্যের পর করলে মাফ করবো না, এখন আপনি দেখেন তো আল্লাহ তালা তো আমাকে স্টিল আমাকে নিষেধ করেন নাই, এখন সুযোগ আছে, এই জন্য আমি একটু পড়ে দিই, রাখো তুমি, ওনাকে বুঝাই দিলেন। ওকে, আমি যদি এর চেয়ে বেশি করলে আল্লাহ কবুল করেন তাও আমি রেডি আছি তার জন্য। আল্লাহ সুমাসাল্লা আলাই, অতপর নবী করিম সাল্লাহ নামাজ পড়ালেন, ও মেশা মাহু তার সঙ্গে কবর পর্যন্ত গেলেন এবং কবরের পাশে দাঁড়ালেন কিছুক্ষণ। ওমর রাদিয়াল্লাহু আনহু এখন রিয়ালাইজ করতেছেন যে বাড়াবাড়ি করলেন কিনা বেশি। কল ফা আজিবতু মিন জুরআতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি মনে মনে তখন কই যে আমি আসলে একটু বেশি বলে ফেললাম আল্লাহ নবীকে, কষ্ট দিয়ে ফেললাম কিনা, উনি তো আল্লাহ নবী, আমি তো আর যতই ইয়ে করি আমার বাড়াবাড়ি হয়ে গেল কেন, আমি একটু হেজিটেশন আছি এখন, আল্লাহ এবং তার রাসূল তো ভালো জানেন আমি এত মাতবরি করতে গেছি কেন, আমি নিজে এরকম একটা আত্মসমনতার মধ্যে আসি। আর ফাওয়াল্লাহি মা কানা ইল্লা ইয়াসিরান হাত্তা নাযালাত হাতানাল আয়াতান, এই অল্প সময়ের ভিতরেই আল্লাহ তারা এই দুটি আয়াত নাযিল করে দিলেন, 84 এবং 85। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত নাযিল করেছেন এবং সবসময় আল্লাহ তাআলা ওনাকে রাইট পেয়েছেন ওনার আপত্তিগুলো। এই তার অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রং করেছেন, না, কারণ ওনাকে নিষেধ করা না পর্যন্ত, এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত ওনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, উনি ওনার রহমতের কারণে সেটা করেছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও জানেন যে কড়া নিষেধাজ্ঞা আসে নাই, কিন্তু মুনাফিক হিসাবে না পড়াই উচিত, ওই আয়াতে তেমন একটা উৎসাহিত করা হয় না, এভাবে নিয়েছেন। এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাইট জিনিসকে ছেড়ে দিয়ে কোন একটা রং জিনিস তিনি করবেন, তা না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে একটা শক্ত অবস্থান ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহু যে মানে বাড়াবাড়ি করে যে ওনার ভিতরে কষ্ট ছিল সেটা দূর করে দিলেন, যেন এখন থেকে নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো মুনাফিকের জানাজা পড়াতে পারবেন না। ফামা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাহু আলা মুনাফিক, অতপর তিনি আর কোন মুনাফিকের নামাজ এই আয়াতের পরে আর পড়াননি এবং তাদের কবর জিয়ারত করা বা তাদের কবরে পাশে দাঁড়ানো এগুলো তিনি আর করেননি। আরেকটু বিস্তারিত রেওয়ায়েত এসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওকে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গেলেন ওই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জন্য না, তার ছেলে যে আবদুল্লাহ ওই ছেলেটা খুবই দরখাস্ত দিল ইয়া রাসূলুল্লাহ, একে তো দেখি আল্লাহ আপনি গেলে হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারে, বাবাটা জাহান্নামে পড়বে আমার তার ভালো লাগে না, তাছাড়া ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ইন লাম তাতিহি লাম নাযিল নুআইয়ার বিহাদা, আপনি একটু না গেলে তাহলে আমাদেরকে লোকেরা আমাদের পরিবারকে নিয়ে লোকেরা যা খুব একটা আয়ভাবে আত্মীয়তার সম্পর্ক কিচ্ছু করতে পারবে, বলে যে মুনাফিকের গোষ্ঠী তার লগে কিছু আত্মীয়তা, তো আপনি যদি একটু হাজির হয়ে যান তাহলে আমাদের সামাজিক অবস্থানও ঠিক থাকে, আমরা খুব বেকায়দায় পড়ে যাবো। তো আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ওই ছেলে তার মনটাকে ভালো মোমেন তার অনুর রক্ষা করার জন্য। ওকে, আরেকটি রেওয়ায়েতে আসছে যখন তিনি গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দেখতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে লক্ষ্য করে বললেন যে তোমার তুমি তো ইসলামের সন্ধান পেলা, ইমানও আনলা, কিন্তু আহলাকাকা হুব ইয়াহুদ, যে মদিনার যে ইহুদের বাসিন্দাগুলো আছে এদের মহাব্বত করতে গিয়ে তারা তোমাকে হালাক করে দিল, তোমাকে একবার বরবাদ করে দিল, তোমাকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিল। তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা আরসালতু ইলাইকা লিতাস্তাগফির লি ওয়া লাম আরসাল ইলাইকা লিতুআন্নিবানি। ওকে, যে আপনার কাছে তো খবর পাঠাইছিলাম বা আপনি আসছেন আমার জন্য দোয়া করতে, দোয়া করেন, এখন আপনি আমাকে খামাখা এই ক্রিটিসাইজ করার জন্য তো আমি আপনাকে ডাকি নাই বা আমার ছেলে আপনাকে আনি নাই, এখনো দেখেন তার তেড়ামি। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার মৃত্যু হলে যেতেন না জানাজায় মদিনায়, ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজায়ও যেতেন না, কিন্তু অন্য মুসলমানদেরকে নামাজ পড়া তিনি অ্যালাউ করেছেন, কারণ নিষেধাজ্ঞা শুধু ওনার জন্য, অন্য কোন মুসলমানের জন্য নিষেধাজ্ঞা নয়। কোন মুনাফিক যদি মুসলিম হিসাবে দাবি করে, প্রকাশ্যভাবে এসে বলে যে আমি মুসলিম এবং প্রকাশ্যভাবে ইসলামের কোন দুশ্মনী প্রকাশ করে না, ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে আল্লাহর দুশ্মনদের সঙ্গে, তাহলে সে মুনাফিক, কিন্তু মুসলমানদের জন্য সে মারা গেলে তার জানাজা পড়া স্টিল অ্যালাউড আছে, তার মুখে দিয়ে যে এমন কোন আকিদা বিরোধী কথাবার্তা না আসে। তো অন্য সাহাবীরা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এরকম মুনাফিকদের তিনি তো জানতেন, আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, তিনি এই লিস্ট ওনার কাছে আছে, তো তিনি তাদের জানাজা দিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জানাজা দিতেন না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যান নাই, তিনি তাহলে সেজন্য মুনাফিক তিনি বুঝতে পারেন পেরেছেন। অতপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, এখন তো কেমনে জানা যাবে যে কোনটা মুনাফিক কোনটা মুনাফিক না, তখন কি করতেন তিনি, যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে কিনা তাহলে তিনি পড়বেন, কারণ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ালামু আয়ান আল মুনাফিকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলে দিয়েছেন এই লিস্টের মধ্যে নাম লেখো অমুক 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 মুনাফিক। ওকে, তো তাদের মৃত্যু হয়ে গেলে আমাকে বলবা যে অমুক একটা মৃত্যু হয়েছে, আমি আর যাবো না সেখানে, কিন্তু এই খবরটা একমাত্র হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জানেন, এই খবরটা আর কোনো সাহাবি জানেন না, ভ্যারি কনফিডেন্সিয়াল, কারণ এটা জানাজানি হয়ে গেলে মুনাফিকেরা দুশ্মনী আরো বেশি করবে না কম করবে, বেশি করবে, তিনি দুশ্মনী কমাতে চেয়েছেন যাতে করে মুসলমানদের ক্ষতি তারা কম করে, এই জন্য তিনি একমাত্র হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে এই লিস্টটা কাছে বলে দিয়েছেন, এটা আমানা, কাউকে বলবা না, এই জন্য ওনাকে বলা হয় সাহিবুস সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওনার একান্ত ঘনিষ্ঠ একান্ত সচিব, মানে ভেরি প্রাইভেট কনফিডেন্সিয়াল জিনিস ওনার কাছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন, হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, আমি আবু বকর, আমি ওমর, আমাদের নামটা কি মুনাফিকের লিস্টে কিনা প্লিজ একটু বলবা, তাহলে আল্লাহর কাছে একটু তওবা করি, কান্নাকাটি করি। সুবহানাল্লাহ, আর আমরা যদি বলি একজনকে গালি দেন, এই বেটা তুই মুনাফিক, এইরকম গালি দেওয়া তো খুব মারাত্মক কথা ঠিকই, কিন্তু এখন যদি মুনাফিক এই কথা বলেন মুনাফিক মানবে? সে মানবে না। হ্যাঁ আমি কেবল সে মুনাফিক, আমি তো ভালো মুসলিম মুত্তাকি। তো ওনাদের ফিলিং দেখেন, যে ওনারা এত ভালো মানের মুমিন হওয়া সত্ত্বেও ওনারা ওয়ারিড যে আমি মুনাফিক কিনা, আমাকে চেক করা দরকার। এখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কি বলেন, না না মাথা খারাপ নাকি, আপনারা কি মুনাফিক হতে পারেন নাকি, এরকম কোনো উত্তর তিনি দেন নাই। তিনি বলছেন, দেখো এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেরি কনফিডেন্সিয়াল ম্যাটার, এটা আমি কাউকে বলতে পারবো না, কে মুনাফিক কে মুনাফিক না তাও বলতে পারবো না, অথচ ওনাদের নাম এই লিস্টে নাই বলতে পারে, কিন্তু তাও উনি বলবেন না, এত আমানতের মানে হেফাজত করবেন তিনি। ওই দুজন স্টিল আল্লাহর কাছে কাঁদছেন যে আল্লাহ আমরা যদি মুনাফিক থাকি আমাদেরকে আপনি উদ্ধার করেন, আমাদের সবারই তো এই এই নেফাক চলে আসতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাকি শিকাকি সুইল আখলাক, আল্লাহ আমরা মুনাফিকি থেকে এবং কোন্দল করা থেকে এবং খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, ইন্তিকালের পরে, এখন তিনি চিন্তা করেন যে হুযায়ফা কোনটা যেটার নামাজ পড়ে আমি সেটার নামাজ পড়ব, তাহলে বোঝা গেল সে মুসলিম, সে মুনাফিক না। আর হুদায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নামাজ না পড়েন, কারো জানাজায় না যান, তাহলে আমি বুঝছি সে মুনাফিক, আমিও যাবো না সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই আল্লাহ তাআলার কাছ থেকে যখন নির্দেশিত হয়ে গেলেন, তখন তিনি আর তাদের জানাজা পড়তে গেলেন না। অথচ জানাজা পড়াটা ইটসেলফ অনেক ফজিলতের কাজ, তাই না? যদি নিষেধাজ্ঞা না হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতেন না, কারণ তিনি নিজেই বলেছেন, মান শাহিদ আল জানাজা হাত্তা ইসাল্লিয়া আলাইহা লাহফালাহু কিরাতুন, যে ব্যক্তি কোনো জানাজায় শরীক হয়ে জানাজা পড়ে কোনো মুসলমানের, তার জন্য আল্লাহ এক কিরাত পরিমাণ নেকি দান করেন। ওমান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান, আর যে ব্যক্তি জানাজা পড়ে এমনকি দাফন করা পর্যন্ত থাকে এবং সেখানে পর্যন্ত যায়, তাকে আল্লাহ তাআলা দুই কিরাত পরিমাণ নেকি দান করবেন। তখন জিজ্ঞেস করা হলো, আমাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, কিরাতের পরিমাণটা কি? তিনি বললেন, আসগারুহুমা মিসলি উহুদ, যে এই দুই কিরাতের মধ্যে কোনটা যদি ছোট হয়, ছোটটার সাইজও হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে বোঝা গেল আরো বড় হতে পারে, হিমালয় পাহাড় সমান হতে পারে। যারা কম পাবেন, কম পরিমাণ পাবেন, তাদের পরিমাণটা হবে উহুদের সমান। এই জন্য জানাজাটা অত্যন্ত জরুরি, অনেকেই জানাজা মিস করে ফেলে। আর ঠিক আছে, না পড়লেও চলবে, এটা তার ফরজ না, ফরজে কেফায়া, অনেকে ফরজ হলেও ফরজে কেফায়া, আমি না পড়লে চলবে, কিছু লোকে পড়লে আদায় হয়ে যাবে, কিছু লোকে বলতে আদায় হয়ে যাবে, কিন্তু কিছু লোকে বলতে সব তারাই পাবে, আপনি তো পাবেন না। জুমার দিনে অনেক সময় অনেকে সঙ্গে সঙ্গে সুন্নতে দাঁড়িয়ে যান, মনে করেন জুমার সুন্নত খুব গুরুত্বপূর্ণ, মিস করা যাবে না। ঠিক আছে, গুরুত্ব আছে, চার রাকাত সন্দেহ নাই, ওই গুরুত্বের তুলনায় জানাজার গুরুত্ব কত বেশি? অনেক অনেক বেশি, কারণ ফরজে কিফায়া হলেও ফরজ, আর সুন্নত সুন্নতি, দেখা যায় এটা বোকামি। সুন্নত পড়তে গিয়ে জানাজা মিস করাটা বোকামি, বুদ্ধির কারণে আমরা অনেক সওয়াব মিস করে ফেলি। এরপরে ওই যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কবর জিয়ারাতেও যেতে পারবেন না, কবর জিয়ারাতের ব্যাপারে বা মৃত্যু দাফন করতে গিয়ে সেখানে যাওয়া, এর মধ্যেও সওয়াব আছে। ওকে, এবং এর মধ্যেও কিছু আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু মৃত ব্যক্তিকে দাফন করার পরে, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, মাইয়িতকে দাফন করে একটু থামতেন কিছুক্ষণ, দাফন শেষ হয়ে গেলে একটু দাঁড়াতেন সেখানে, আর বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু আত-তাসবীত ফাইন্নাহু আনা ইউসআল, হে মুসলিমগণ, এখন তোমরা এই তোমার ভাইটার জন্য একটু ইস্তিগফারে দোয়া করো, মানে আল্লাহ তাকে মাফ করে দিন এই দোয়াটা করো, এবং আল্লাহ তাআলা তাকে যেন সাবিত রাখেন যখন তাকে তিনটি প্রশ্ন করা হবে, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে, কি কয়টা প্রশ্ন করা হবে? তিনটা, মান রাব্বুকা ও মা দীনুকা ও মা নবিয়ুকা, এই এই মুহূর্তে প্রশ্ন করা হবে, কাজেই তোমরা একটু কিছুক্ষণ থেকে তার জন্য দোয়া করো, আর আল্লাহ যেন তাকে প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো দিতে পারে, সেই তৌফিক দান করে সেই দোয়াটা করো। এখান থেকে আমরা শিখি যে তিনি মাইয়িতকে কবর দিয়ে দোয়া করেছেন, জানাজা একটি দোয়া, আর মাইয়িতকে কবর দেওয়ার পরে আরেকটি দোয়ার সুযোগ এসেছে। আবার কিছু কিছু লোক জানাজার পর আরেকটি দোয়া করে, দেখেন এটার নাম কি সুন্নত না বেদাত? আল্লাহ তাআলা কোন বেদাতের আমল কবুল করেন? এই ব্যাপারে হাদিস কি, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমলটা আমাদের আমলের অন্তর্ভুক্ত ছিল না, আমাদের দিনের মধ্যে এটা নাই, ছিল না ওনার জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় জানাজা পড়ে, জানাজাটাই আসল মাকসুদ কি, দোয়া লিহাদ আল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া, দোয়া তো হয়ে গেল, ওই দোয়ায় পেট ভরে না তো দাঁড়িয়ে আট লম্বা আল্লাহুম্মা আমিন লাগবে। জানাজার দোয়ার মধ্যে ওখানে লম্বা করি আমরা, বাইরে কেন করবো সুন্নতের খেলাফ করে? ওইখানে একটা দোয়াই আল্লাহ মাইয়িতেন, আর ওখানে করবো না, বাকি যা আছে এটা বাইরে করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালকে আমি জুমায় বলেছি যে তিনি অনেক অতিরিক্ত দোয়া করেছেন, যেটা আমরা একটা মুখস্থ করে রেখেছি, কিন্তু আমরা মাঝখানে বিদাত ঢুকে গেলাম। আরেকটি বিষয় হলো যে কবর যে দেওয়ার পরে যে দোয়া করা হয় হাদিসে বোঝা গেল দোয়াটা তিনি একলা করেছেন না সবাইকে নিয়ে একসঙ্গে আল্লাহুম্মা আমিন বলেছেন। হাদিসের লফজা হাদিসের শব্দ দিকে দেখেন, তিনি বলেছেন ইস্তাগফিরুল আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। ওয়াসআলু লাহু তাসবীত, সে যেন ঠিক থাকতে পারে, উত্তর ঠিক মতো দিতে পারে, সেই জন্য আল্লাহর কাছে চাও। ফাইনাহুল আনা ইউসআল, তাকে এখন জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। এতে বোঝা গেল যে তিনি একলা করেছেন, কোন রেওয়ায়েতে পাওয়া যায় না যে তিনি সবাইকে নিয়ে করেছেন। কিন্তু আপনি যদি কবরস্থানে কিছু লোকদেরকে নিয়ে যান, আমাদের লোকেরা বিশ্বাস করে কোনটা দোয়া বড় বেশি মজবুত হবে, সবাই মিলে একটা লম্বা দোয়া করলে। আর রসুল্লাহ সাল্লাহ তরিকে দোয়া করলে মনে হয় মজবুত হলো না, আমাদের হলো এই উল্টো পাল্টা কারবার, কোন জায়গায় হাত দিব, যেখানে হাত দিই সেখানে আমরা উল্টা করি, সুন্নতের কাছেই যেতে চাই না, সুন্নত আমল করতে এসে একটু বেদাত ঢুকে দিয়ে এটা নষ্ট করতে চাই। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে বলছেন ওয়ালা তুআজিবকা আমওয়ালাহুম ওয়া আওলাদাহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। হে নবী, এই মুনাফিকদের অনেক খুব বড় পয়সাওয়ালা ছিল, এই পয়সাওয়ালাগুলা বড় লোকগুলো, এদের এগুলা দেখে আপনি কখনোই বিভ্রান্ত হবেন না, বা এগুলার কারণে আপনার কাছে যেন মন খারাপ না হয়ে যায়। তাদের এত টাকা পয়সা, এত জাক জমক, এত শান শৌকত, আর মুসলমানদের অনেকেই তাদের তুলনায় কিন্তু একটু গরিবী হালতে আছে। তো এইগুলো নিয়ে আপনি ভ্রুক্ষেপ করবেন না ওই দিকে, এগুলো যেন আপনাকে এফেক্ট না করে ফেলে। আর এটা আশ্চর্য হবে না যে আল্লাহ তালা এটা মোনাফিকি করে আর আল্লাহ এদেরকে এত পয়সা দেন কেন, এরকম যেন আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন না আসে। আপনি জানেন কি কেন দিয়েছি? আল্লাহ তালা এই মাল দৌলত এগুলো দিয়েই দুনিয়া তাদেরকে আজাব দেবেন, এগুলো তাদের আজাবের কারণ হবে, দুনিয়াতেই হবে। আর তাদের অন্তরটা যখন বের হয়ে যাবে, তখন এই রুহটা বের হবে, তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে না। এখন আসেন, এই দুনিয়ার মধ্যে যারা কাফের বেদিন মুশরিক ইসলামের দুশ্মনী করে তাদের কথা বাদ দেন, মুসলমানদের মধ্যে যারা পয়সাওয়ালা, সুযোগ সুবিধাওয়ালা, ক্ষমতাওয়ালা, পজিশনওয়ালা, দুনিয়ার সবকিছু যাতে হাতের গোটায় মুঠায় এসে গেছে, তো ধনী ধনীর দিক থেকে আল্লাহওয়ালারা বেশি ধনী হয় না এরা বেশি ধনী হয় না? ধন টাকা পয়সার দিক থেকে ধনী কারা বেশি হয়? সে সমস্ত বড় লোকের ভিতরে আল্লাহওয়ালা বেশি আছে না কম? কম। এগুলো দেখি অনেক তারা মনে করে তোরা নামাজ পড়ে কি করলি, নামাজ না পড়ে তো আমরা দুনিয়া সব হাতের মুঠে নিয়ে আসলাম, তো আল্লাহ তো আমাদের পক্ষেই আছে, তোদের পক্ষে তো নাই, এরকম ভাবতে পারে, তাই না? আবার কিছু কিছু দুর্বল মাওনা মোমেন আল্লাহর ইবাদত করে, চিন্তা করে মনে মনে, একটু মনে মনে অভিযোগ যে আল্লাহ টাকা পয়সা সব খালি তাদেরকে দেয়, আমাদেরকে দিল না, একটু তাদেরকে আল্লাহ তাহলে মেসেজ দিচ্ছেন যে দেখো এই টাকা পয়সা তাদের শাস্তির কারণ হবে দুনিয়াতেই, এবং এই পয়সা ওরা অনেকেই দুনিয়াতেই তাদের চোখের সামনেই তাদের শাস্তি পায়। আমি ঘটনা একটা বলছিলাম আপনাদেরকে অনেক আগে, একজন বড় শিল্পপতি আমাদের দেশে, তার দুই ছেলে, তার বিশাল শিল্প আছে, এক ছেলে বাবার ঘনিষ্ঠ, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা সে করছে, বাবার পরেই তার অবস্থান। আরেকটি ছেলের কিছু সমস্যার কারণে বাবা তাকে একটু দূরে দূরে রাখছে। এখন ওই যে যাকে দূরে দূরে রাখছে, সে একদিন পিস্তল এনে অফিসে এসে ওই আপন ভাইকে গুলি করে হত্যা করে দিল। এটা সত্য ঘটনা, আমি নাম বলতেছি না, এর বেশি বলার দরকার নাই, যারা পত্রিকায় পড়েছেন তারা অনেকেই জানেন, এটা ঢাকা শহরে ঘটে সেই ঘটনা বেশ কয়েক বছর আগে। তো ওই বাবা যে এত পয়সা বানিয়েছে, তার এই পয়সার শাস্তি বাবা পেলেন কিনা? পেয়ে গেছে, এইরকম বহু ঘটনা আছে। তো আল্লাহ তাআলা বলছেন এভাবে দুনিয়াতে শাস্তি দেবেন অনেকে টাকা দিয়ে আল্লাহ তাআলা। আর যে মুনাফিকদের কাহিনী শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আমাদের জামানায় মুনাফিকি বেশি বেড়ে গেছে না কমে গেছে? আল্লাহ উপরে তলা লোকের মধ্যে মুনাফিকি বেশি না নিচে তলা লোকদের মধ্যে? উপরে তলা লোকদের মধ্যে মুনাফিকি বেশি। আর এই ইসলামের যে ক্ষতি দুনিয়াব্যাপী হচ্ছে, মুসলমানদের উপর যে নির্যাতন এভাবে আসছে, এইটার জন্য কি অমুসলিমরা দায়ী বেশি না মুসলিম মুনাফিকরা বেশি দায়ী? এই মুসলিম মুনাফিকগণ এই মুসলমানদের জন্য এই দুর্ভাগ্যের কারণ। তারা আজকে সকল জায়গায় সমস্ত কিছু তাদের হাতে মুসলিম দেশগুলোর মধ্যে তারা বসে আছে, আর এই ইসলামের এই দুর্গতির জন্য তারাই দায়ী অমুসলিমদের আগেও। আসুন অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ না করে আমরা আমাদের জীবনে কোনো মুনাফিকে ঢুকে যায় কি না এটার ব্যাপারে আমরা কত সতর্ক আছি, আসুন নিজেদের দিকে তাকাই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক আরবা, মুনাফিকের লক্ষণ কয়টা? চারটা। কি কি? কথা বললে মিথ্যা, ঝগড়া করলে গালিগালাজ, ওয়াদা করলে বরখেলাপ, আমানত রাখলে খেয়ানা। এই এইরকম চারটা কয়জনের মধ্যে পাওয়া যায় আমাদের সমাজে? কোন সময় একটা তো বহু জায়গায় আছে, দুইটাও আছে, তিনটাও আছে, চারটাওয়ালাও আছে। যার ভিতরে একটা আছে তিনি মুনাফিকের কোয়ার্টার তার ভিতরে আছে, চার ভাগের এক ভাগ আছে। যার ভিতরে দুইটা আছে তার ভিতরে মুনাফিকের অর্ধেক ঢুকে গেছে। যার ভিতরে তিনটা আছে মুনাফিকের তিন ভাগের দুই ভাগ, চার ভাগের তিন ভাগ ঢুকে গেছে। যার ভিতরে চারোটা আছে সে কমপ্লিট মুনাফিকের মোটামুটি কোর্স কমপ্লিট করে ফেলেছে। ব্যবসা বাণিজ্যে ঢুকে গিয়ে খেয়ানত কেমন হয়? ওয়াদা খেলাপ তো মুসলমানদের কাছে কোনো ম্যাটারই না, মিথ্যা কথা বলা তো পানি খাওয়ার মতো। আর ঝগড়া ফাসাদ লাগলে গালি গালাজ মন্দ কেমন হয়? তো এগুলো আমাদের দিকে আমরা নিজেদের দিকে তাকাই। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, ইস্তিগফার করি যে কোথায় আমাদের এরকম কোন ক্যারেক্টার চলে আসে কিনা, তাহলে তো নিফাকে সেগুলো আল্লাহর কাছে দোয়ার পাশাপাশি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নিফাক ওয়াস শিকাক ওয়াস সুউল আখলাক। আজকের মতো আমরা এখানে শেষ করি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের তাফসীর শুরু হবে 27 নম্বর আয়াত থেকে।